ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শুক্রবার দুপুর, আর বাংলাদেশে ও ভারতে শুক্রবার রাত। আমি তাওহিদুল ইসলাম, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকায় আবারও দুই বিদেশি নাগরিক হামলার শিকার, রিপোর্ট জহিরুল আলমের।
দুর্বৃত্তরা ওয়াং মিং চি ও তার স্ত্রী লিলি হাওয়ার উত্তরা বাসভবনে প্রবেশ করে তাদের উপর আক্রমণ করলে তারা মাথায় আঘাত পান।
ত্রিপুরা থেকে এক জঙ্গিকে আটক করা হয়েছে, প্রতিবেদন পরমাশিস ঘোষ রায়ের।
ফুজি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত এই ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন।
সন্ত্রাস দমনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সহযোগিতা প্রসঙ্গে নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরীর মন্তব্য।
দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের এই আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের একটা চুক্তি হওয়া উচিত।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার মিশরে তাদের বাণিজ্যিক এয়ারলাইন্সের সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছেন। এমন সময় তিনি এই ঘোষণা করলেন যখন তদন্তকারীরা গত সপ্তাহান্তে রাশিয়ার বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধান অব্যাহত রেখেছেন। মিশরের সিনাই উপদ্বীপে 224 জন যাত্রী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। রাশিয়ার বিমানটি বোমা বিস্ফোরণের কারণে বিধ্বস্ত হয়েছে কিনা তা তারা খতিয়ে দেখছেন। রাশিয়ার এফএসবি নিরাপত্তা বিভাগের প্রধান আলেকজান্ডার বর্টনিকোভ বলেন, গত শনিবার কেন বিমানটি বিধ্বস্ত হল তা নিশ্চিত না করা পর্যন্ত সব বিমান চলাচল স্থগিত থাকবে। তিনি এই পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গেই রাশিয়ার নেতা ওই সিদ্ধান্ত নিলেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিশ্চিত যে 2017 সালের প্রথম দিকে যখন তিনি ক্ষমতা ছেড়ে দেবেন সেই সময়ের মধ্যে ইসরায়েল এবং ফিলিস্তিনি নেতারা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করতে পারবেন না। প্রেসিডেন্ট ওবামা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সোমবার হোয়াইট হাউসে সম্বর্ধনা জানানোর প্রস্তুতি নেওয়ার সময়ই এই বিবৃতি প্রকাশ করা হয়। ওই শীর্ষ বৈঠকের উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এবং আমেরিকার সঙ্গে যে দীর্ঘদিনের সামরিক সম্পর্ক রয়েছে তা আরও উন্নত করা, যা কিনা ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির পরিপন্থী। ওবামা প্রশাসন ইসরায়েল ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়া পুনর্জীবিত করার জন্য উল্লেখযোগ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার লক্ষ্য হচ্ছে ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্র কায়েম করা। 2014 সালে ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর থেকে দুপক্ষের মধ্যে সহিংসতা বেড়ে চলেছে। আবারও ঢাকায় দুজন বিদেশি নাগরিক দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরার আবাসিক এলাকায় অবস্থিত তাইওয়ানের ওই দম্পতির বাসায় ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
শুক্রবার পুলিশ বলেছে বৃহস্পতিবার মধ্যরাতে হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওয়াং মিং চি ও তার স্ত্রী লিলি হাওয়ার উত্তরা বাসভবনে প্রবেশ করে তাদের উপর আক্রমণ করলে তারা মাথায় আঘাত পান। চিকিৎসার জন্য তাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে তাইওয়ানের ওই দম্পতি 10 বছর যাবৎ ঢাকায় বসবাস করছেন এবং তারা প্লাইউডের ব্যবসা করেন। পুলিশ আরো জানিয়েছে তারা হামলাকারীদের শনাক্ত করতে পেরেছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত 28 সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইতালীয় নাগরিক সিজার তাবেলা ও 3রা অক্টোবর রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশিল দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক হত্যাকাণ্ড ও হামলার ঘটনার তদন্তে কোনো অগ্রগতি নেই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা মহানগরীকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার কথা জানিয়েছেন। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খস্তুচুর বিস্তারিত রিপোর্ট।
দুজন বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের কোন সুনির্দিষ্ট কুলকিনারা এখনো করা যায়নি। এরপরে সংগঠিত শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে বোমা হামলা, প্রকাশক হত্যা, প্রকাশক ব্লগারদের উপরে হামলা এবং সবশেষে পুলিশ হত্যার তদন্তের কোনই অগ্রগতি নেই। এমনকি ঘটনার জন্য কে দায়ী, দায় স্বীকারকারী ইসলামিক স্টেট, আনসারুল ইসলাম, না স্থানীয় কোনো জঙ্গি সংগঠন অথবা ভিন্ন কোনো গ্রুপ, তার লেশমাত্র নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য ঢাকা মহানগরীকে ক্লোজ সার্কিট বা সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।
কনসালটেন্টের মাধ্যমে কিভাবে আমরা ক্যামেরাগুলো স্থাপন করব এবং ক্যামেরাগুলোতে কিভাবে কি ধরনের ক্যামেরা লাগাবো এটার জন্য আমরা একটা কনসালটেন্ট ফার্ম নিয়োগ করতে যাচ্ছি।
ইতিমধ্যে বাসাবাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জাইদ রায়েদ আল হুসাইন বৃহস্পতিবার জেনেভা থেকে প্রদত্ত এক বিবৃতিতে সক্রিয় জঙ্গিদের হুমকিতে থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি এবং সম্মিলিত পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কেজেনুভে বলেন, প্যারিসে জাতিসংঘ পরিবেশ সম্মেলনের আগে প্রায় এক মাস ধরে তারা তাদের সীমান্তগুলোর নিরাপত্তা জোরদার করবে। কেজেনুভে শুক্রবার বিএফএম টেলিভিশনে বলেছেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার এই ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অংশত নভেম্বর মাসের 30 তারিখ থেকে ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত পরিবেশ সম্মেলনের জন্য। কেজেনুভে বলেন, সম্মেলনের আগে এবং সম্মেলনের পরেও কয়েক সপ্তাহ ধরে এই নিয়ন্ত্রণ ব্যবস্থা বলবৎ থাকবে। ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলে লোহার খনির কাছে একটি বাঁধ ভেঙে অন্তত 15 জন প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা তাদের তৎপরতা এখনও অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার বিমান থেকে ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায়, শিল্প এলাকা থেকে কাদা পানির ঢলে ছোট বেন্টো রিক্রুয়েজ শহরটি ভেসে যাচ্ছে। ওই শহরটি ফান্ডাও বাঁধ থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। ওই বাঁধটি নির্মাণ করা হয়েছিল যাতে লোহার খনিতে পানি প্রবেশ করতে না পারে এবং লোহা ও পানির সংমিশ্রণে অনেক সময়ই বিষাক্ত প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে তা রোধ করার জন্য। ব্রাজিলের খনি কোম্পানি সমারকোর ওয়েবসাইটে বলা হয়েছে, বাঁধটি কেন ধসে পড়েছে অথবা যে বিপর্যয় ঘটেছে তার কারণ এখনও অজ্ঞাত রয়েছে। পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতা থেকে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের ঘটনায় যুক্ত সন্দেহে এক জঙ্গিকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এবং পশ্চিমবঙ্গ পুলিশ। ফুজি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত এই ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন। প্রসঙ্গত বলা যেতে পারে, 2014 সালের 2রা অক্টোবর এই বিস্ফোরণ কাণ্ড ঘটে রাজ্যের বর্ধমান জেলায়। ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চল ত্রিপুরা রাজ্যের সোনামুড়ার যাত্রাপাড়া থানা এলাকায় খোকন মিয়া নামের এক ব্যক্তির বাড়ি থেকে জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে ত্রিপুরা পুলিশের সাহায্য নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ এবং জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর আধিকারিকরা। পুলিশ প্রশাসন সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ধৃত এই জঙ্গি পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছিল। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মদন মিত্রের জন্য গৃহবন্দী থাকার আদেশ দিয়েছে হাইকোর্ট। তবে জেল হাজতের বদলে গৃহবন্দী কেন সে ব্যাখ্যা দেয়নি আদালত। এ সম্পর্কে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার সারদা মামলায় যখন রাজ্যের পরিবহন মন্ত্রী মদন মিত্রের জামিন বাতিল করে গৃহবন্দী থাকবার আদেশ দিল, আইনি মহলেও বেশ কিছুটা বিস্ময় সৃষ্টি হয়। কেননা অন্তত গত কয়েক দশকের মধ্যে কোনো অপরাধীকে গৃহবন্দী থাকবার আদেশ দেয়নি আদালত। অবশ্য ইংরেজ আমলে গৃহবন্দী থেকেছেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো রাজনৈতিক বন্দীরাও। সাম্প্রতিককালে নিয়মিতই গৃহবন্দী থাকবার নির্দেশ এসেছে কেবল জম্মু কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের ক্ষেত্রে। গৃহবন্দী থাকবার সময় বাইরের কারুর সঙ্গে দেখা সাক্ষাতেরও সুযোগ থাকে না। তবে জেলে বন্দী থাকার চাইতে নিজের বাড়িতে বন্দী থাকাটা নিশ্চয়ই কম কষ্টকর। অবশ্য ডিভিশন বেঞ্চ ব্যাখ্যা করে বলেনি জেল হাজতের বদলে মদনবাবুকে গৃহবন্দী থাকবার আদেশ কেন দেয়া হলো। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত ফ্যাক্টরিতে দুই দেশের কর্মকর্তাদের সেখানে প্রবেশের ওপরে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তা উত্তর কোরিয়া প্রত্যাহার করে নিয়েছে। এ সপ্তাহের গোড়ার দিকে উত্তর কোরিয়ার সীমান্ত সংলগ্ন কেসং শিল্প কারখানার কমপ্লেক্সের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হলে কর্মকর্তারা সেখানে যাওয়া থেকে বিরত থাকেন। মঙ্গলবার পিয়ংইয়ং কোনো কারণ না দেখিয়েই ওই নিষেধাজ্ঞা জারি করেছে। ওদিকে সোলের কর্মকর্তারা জানিয়েছেন যে কোনো রকম ব্যাখ্যা ছাড়াই উত্তর কোরিয়া শুক্রবার নিষেধাজ্ঞা তুলে নেয়। ওই শিল্প পার্কে দক্ষিণ কোরিয়ার 120টি কারখানা অবস্থিত এবং উত্তর কোরিয়ার 53,000 কর্মী সেখানে কর্মরত আছেন। উত্তর ও দক্ষিণের মধ্যে যে সামান্য কিছু অর্থনৈতিক সহযোগিতা বহাল রয়েছে তা এটিরই একটি। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সন্ত্রাস দমনে পরস্পরের সহায়ক, এই বিষয়টি আবারও গুরুত্ব পেয়েছে যখন বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের পররাষ্ট্র বিভাগের প্রিন্সিপাল ডিপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উইলিয়াম ই টড সম্প্রতি বাংলাদেশে সন্ত্রাসীদের শনাক্ত করার ব্যাপারে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। সন্ত্রাস দমনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সহযোগিতা প্রসঙ্গ এবং উগ্রবাদের প্রচার ও প্রসার নিয়ে ঢাকা নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশফাক ইলাহী চৌধুরীর সঙ্গে কিছুক্ষণ আগে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন আনিস আহমেদ।
এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী সম্প্রতি বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের পররাষ্ট্র বিভাগের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী উভয়ই বলেছেন, সম্প্রতি বাংলাদেশে যেসব হত্যাকাণ্ড এবং আক্রমণের ঘটনা ঘটছে দেশি ও বিদেশি নাগরিকদের উপর, এর দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনবোধে বাংলাদেশকে সহায়তা দেবে। কি ধরনের সহায়তা হতে পারে বলে আপনার মনে হয়?
দুই ধরনের সহায়তা হতে পারে। এক হচ্ছে ইমিডিয়েট নেচার, যে ঘটনাগুলো ঘটেছে এগুলো তদন্তের ক্ষেত্রে আধুনিক টেকনোলজি ব্যবহার যেসব যন্ত্রপাতি আছে সেগুলো হয়তো বাংলাদেশে পুলিশের এখানে অনেক অভাব আছে, সেখানে এটা করতে পারে। যেমন ডিএনএ টেস্টিং এন্ড অল দিস থিংস অতীতেও এসেছে, বিআইটি এসেছে, সুতরাং এক্ষেত্রে আমাদের তদন্ত কাজে সহায়তা করতে পারে ইমিডিয়েট নেচার। আর দীর্ঘমেয়াদী যেটা হবে সেটা আমি মনে করি যে বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য যেসব নিরাপত্তা প্রতিষ্ঠান আছে সেগুলোকে ওভারঅল তাদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, তাদের প্রফেশনালিজম বাড়ানোর জন্য একটা দীর্ঘমেয়াদী মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা প্রসার করতে পারে, যেটা আমাদের এদের মান বাড়াবে। কারণ আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই আমাদের যারা সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের তৎপরতা তারা অনেক বৃদ্ধি করেছে, যেখানে আমাদের নিরাপত্তা বাহিনী ঠিক সেভাবে তাদের মান উন্নয়ন হয়নি। এখানে এই ধরনের দুটো কাজই হতে পারে।
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে পার্টনারশিপ ডায়ালগ হয় এবং বিভিন্ন রকমের যে বোঝাপড়া আছে তার মধ্যে এই সন্ত্রাস দমন অন্যতম একটি বিষয় এবং বাংলাদেশকে বলা হয় যুক্তরাষ্ট্রের এ ব্যাপারে অত্যন্ত অ্যাক্টিভ সক্রিয় পার্টনার, সেই বিষয়টি সম্পর্কে কি আপনি বলবেন যে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাস দমনের ক্ষেত্রগুলো কি কি?
নিরাপত্তা বাহিনীর মান উন্নয়নের জন্য মাঝে মাঝে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে এবং কিছু কিছু আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যগণ তারা মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন উচ্চতর প্রশিক্ষণের জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেনিং টিম এখানে এসেছে এবং তারা এদেরকে ট্রেনিং করেছে। কোনো কোনো ক্ষেত্রে অস্ত্রশস্ত্র অথবা এই ধরনের গোয়েন্দা তৎপরতা ব্যবহার করা যায় বিভিন্ন যন্ত্রকৌশলগুলো তারা সরবরাহ করেছে, কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হওয়া উচিত এবং এগুলো সুফল যেন মাঠ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পেতে পারে সেই ব্যাপারটা কিন্তু খুবই জরুরি। সুতরাং আমার মনে হয় দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের এই আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের একটা চুক্তি হওয়া উচিত।
বাংলাদেশে সম্প্রতি যে ধরনের উগ্রবাদী হামলা হয়ে গেল, এই হামলার কারণ নিয়ে নানান মুনি নানা মত রয়েছে, রাজনীতিকরাও পরস্পর বিরোধী মতামত রাখছেন, তো একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে এই সম্ভাব্য সন্ত্রাসী কারা হতে পারে বলে আপনি মনে করেন?
রাজনীতিবিদরা তাদের চিরাচরিত প্রথা অনুযায়ী একে অপরকে দোষারোপ করছেন, সরকার বলেই যাচ্ছে যে যুদ্ধাপরাধী বিচার ব্যাহত করার জন্য এই ধরনের ঘটনা জামাত শিবির এবং বিএনপির কিছু অংশ তারা করছে, কিন্তু এর সমর্থনে যথেষ্ট প্রমাণাদি সরকার উপস্থাপন করতে পারেনি। এবং যেহেতু অধিকাংশ হত্যাকাণ্ডের কোনো সমাধান হচ্ছে না, অনেক ক্ষেত্রে তারা করছে তারা আমরা ঠিক জানি না, এবং যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তারাও মানে প্রপার আইনের আওতায় আনা হয়নি, বিচার কার্য চলছে না, তাই জনমনে যথেষ্ট শঙ্কা আছে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে রাজনৈতিক কারণ তো বটেই, কারণ গত 8 জানুয়ারির পরে প্রায় 3 মাসের আন্দোলন প্রায় ব্যর্থ হওয়ার পরে একটা স্প্লিন্টার গ্রুপ হতে পারে বিএনপি বা জামাতের, যারা এই মূল দলের ব্যর্থতার জন্য হয়তো তারা এই ধরনের হিংস্র পথ নিয়েছে। কিন্তু এর বাইরেও আমার বেশ কয়েকটি জঙ্গি সংগঠন বাংলাদেশে আছে যারা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে এই ধরনের হত্যাকাণ্ড চালাচ্ছে। দুইটা পার্টিকুলার ট্রেন্ড আছে এখানে। একটা হচ্ছে যে যারা মনে করে যে কিছু সংখ্যক লেখক তাদের যাদেরকে আমরা মুক্ত চিন্তার ধারক ধারক বলি তাদের লেখার মধ্যে ইসলাম বিরোধী কিছু হয়তো তারা খুঁজে পেয়েছে এবং তাদের ধারণা যে তাদেরকে হত্যা করতে হয়, এই একটা গ্রুপ আছে। আর আরেক গ্রুপ আছে যারা সরকারকে মনে করে যে এই সরকার ইসলাম বিরোধী সরকার, ইসলামের যে মূল ধারার সঙ্গে এই বাংলাদেশের শাসন তন্ত্র এবং শাসন যন্ত্র সম্পূর্ণ বিরোধী, সুতরাং এদেরকে ধ্বংস করে তাদের টার্গেট গুলো হচ্ছে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান বা সরকারি যানবাহন বা এই ধরনের। এর সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে যে অনেকটা পাকিস্তান বা তালিবান হাতে শিয়াবিরোধী একটা মনোভাব, যে যদিও বাংলাদেশে শিয়া নাই বললেই চলে এবং যেসব অনুষ্ঠান শিয়াদের অনুষ্ঠান সেখানে প্রায় সবাই আমরা সুন্নি মুসলমানরা দিয়ে থাকি, এবারই প্রথম একদম কোঅর্ডিনেটেড অ্যাটাক হয়েছে বাংলাদেশের মূল যে অনুষ্ঠান যেখানে হয় হোসেনি দালানে।
যে সমস্ত আক্রমণ হয়েছে তার বেশ কিছু আক্রমণের দায় আইএস স্বীকার করেছে বলে বলা হচ্ছে। আবার অনেকেই বলছেন যে স্থানীয় কিছু জঙ্গি সংগঠন অহেতুক গুরুত্ব পাবার জন্য আইএস এর নাম ব্যবহার করছে। আপনার নিজের কি মনে হয়?
আমি ওই আপনার দ্বিতীয় প্রপোজিশনের দিকে যাব যে সংগঠনগুলো বাংলাদেশের ভিতরে কোনো কোনোটা প্রায় এক যুগ ধরে বাংলাদেশে কাজ করে যাচ্ছে, ভারতের জিহাদ, জেএমবি, আমি এবং ইভেন অতি সম্প্রতি যেটা আসছে আনসারুল্লাহ বাংলাদেশ, সেটা প্রায় চার পাঁচ বছর হয়ে গেল। আর তারপরে হিজবে তাহরির বলে আরেকটা সংগঠন তো আজকে প্রায় দুই যুগ ধরে বাংলাদেশে অপারেট করছে এবং ধীরে ধীরে তাদের মনে হচ্ছে যে তাদের সমর্থকদের সংখ্যাও বাড়ছে, যদিও এখনো মানে রাষ্ট্রযন্ত্রের জন্য একটা বিরাট হুমকি হয়ে দাঁড়ায় নাই এবং এদের অনেকের আইডিওলজির সাথে আইএস এর আইডিওলজির মিল আছে।
আপনি যে কথাটা বলছিলেন যে জঙ্গিরা স্থানীয় হলেও বিপদ যে নেই তা নয়, সে কথা প্রসঙ্গে বলি যে এখন প্রশ্ন উঠছে যে বাংলাদেশ জঙ্গি তৈরির স্থানে পরিণত হচ্ছে কিনা, ইংরেজিতে যাকে ব্রিডিং গ্রাউন্ড বলে।
আমি এই ধরনের অতি আশঙ্কাবাদী মানে ধরনের মন্তব্য করবো না, তবে বাংলাদেশে এমন বেশ কিছু আপনার গ্রাউন্ড আছে যেখানে জঙ্গি তৈরি করার মতো পরিবেশ আছে। যেমন ধরুন যেটা বাংলাদেশে আগে কখনোই ছিল না, ইসলাম ধর্মের একটা উগ্র এক্সপ্লেনেশন এবং সেইভাবে বই ছাপানো, সেগুলো সংগঠন করা, এগুলো অসমী সংকেত।
এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার বিজ্ঞান জগতের খবরাখবর। বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতে পরিষ্কার পানির সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব, আর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ এবং জলবায়ু পরিবর্তন এই সংকটকে আরও গভীর করে তুলবে। পানির অভাব সারা বিশ্বের মানুষের উপর কী প্রভাব ফেলছে সে বিষয়ে কিছু ছবি রয়েছে ক্যালিফোর্নিয়ার অ্যাকুরিয়াম অব দ্য প্যাসিফিকে। আর ওই ক্যালিফোর্নিয়ারও অন্যতম প্রধান একটি অঞ্চল যেখানকার পানি সংকট ও তার সমাধান নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করে চলছেন। এলিজাবেথ লির এ বিষয়ক একটি প্রতিবেদন শোনাচ্ছেন রোকেয়া হায়দার ও সেলিম হোসেন।
গত কয়েক বছর পানির সংকট দেখা দেয়। পানি বিষয়টি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে বসবাসকারীদের মনে সবসময় জেগে আছে, যেমনটি বলছিলেন কেভিন ওয়টিয়ার।
ক্যালিফোর্নিয়ার ইতিহাসে স্পষ্টভাবে এটি সবচেয়ে বড় খরা।
পানির হাহাকার শুধু যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশেই নয়,
বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ বাস করেন যেখানে পানির স্বল্পতা রয়েছে এমন এলাকায়। জাতিসংঘের তথ্য অনুযায়ী এখন থেকে 10 বছরের কম সময়ে অর্থাৎ 2025 সাল নাগাদ এই পরিসংখ্যান দাঁড়াবে 2/3।
ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের আলোকচিত্রীদের নেয়া ছবিতে বিশ্বব্যাপী পানি সংকটের চিত্র স্পষ্ট বোঝা যায়। এই ছবির প্রদর্শনী করেছে অ্যানেনবার্গ ফাউন্ডেশন। এর লক্ষ্য বোঝানো এই কথা যে পরিষ্কার পানির খোঁজে কিছু মানুষ তাদের সারা জীবন ধরে মাইলের পর মাইল দুর্গম পথ পাড়ি দেয়, যা আমাদের জন্য অবিশ্বাস্য। অ্যাকোয়ারিয়াম অফ দ্য প্যাসিফিকের কর্মকর্তা জেরি স্ক্যাবল বলেন, পৃথিবীতে যে পরিমাণ পানি তার লক্ষ কোটি বছরে পরিবর্তন হয়নি, অথচ পরিষ্কার পানি লবণাক্ত পানির হারে দেখা গেছে পরিষ্কার পানি কমে যাচ্ছে।
পরিষ্কার পানির অভাব ভবিষ্যৎ পৃথিবীর জন্য বড় একটি সংকট, যা জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে আরও বাড়বে।
স্কেবল বলেন, বেশিরভাগ দেশ পরিষ্কার পানি একে অন্যের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবহার করলেও বহু দেশে পানির অংশীদারিত্বের চুক্তি নেই।
ওই রকম অঞ্চলের বহু স্থানে চলছে রাজনৈতিক অস্থিরতা, যেমন উত্তর আফ্রিকা, উত্তর পূর্ব আফ্রিকা, আরব্য উপদ্বীপ, দক্ষিণ পশ্চিম, মধ্য ও দক্ষিণ এশিয়া। চলতি শতাব্দীর শেষ ভাগে ওই অঞ্চলের জনসংখ্যা 3 গুণ বাড়বে, ফলে পানির সংকট হবে প্রধান আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু।
পানি সংকট মোকাবিলার প্রথম পদক্ষেপ হচ্ছে সংরক্ষণের অভ্যাস। সমুদ্রের পানি লবণমুক্ত করা একটি বিকল্প উপায়, তবে তাতে খরচের প্রশ্ন আছে। কেভিন ওয়াটিয়ার বললেন,
পানি আমদানি করার চেয়ে সমুদ্রের পানি লবণমুক্ত করতে 2 গুণ বা 3 গুণ খরচ হবে, তাতে কার্বন নিঃসরণের মাত্রাও বাড়বে।
বৈশ্বিক পানি সংকট সমাধানে রাষ্ট্রগুলোকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।
এটি সম্ভব যে আমরা বিশ্বের মানুষদের জন্য নিরাপদ পানি এবং খাদ্য উৎপাদনের জন্য পর্যাপ্ত পানি সরবরাহে সক্ষম, তবে এর জন্য অর্থ, প্রযুক্তি, রাজনৈতিক সদিচ্ছা এবং সহযোগিতার প্রয়োজন, এবং প্রয়োজন আন্তঃসরকার পর্যায়ের যৌথ সিদ্ধান্ত গ্রহণ করা।
এবং সেই যৌথ সিদ্ধান্ত গ্রহণ করাটাই বড় একটি চ্যালেঞ্জ।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
এবার মিতালির আসর। শ্রোতা, আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব এবং চিঠিপত্রের উত্তর দিচ্ছেন সরাসরি রোকেয়া হায়দার।
মিতালির আসর থেকে শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে ভালোই আছেন। পশ্চিমবঙ্গে এবং সেখানে পুজো, লক্ষ্মী পূজা, দুর্গাপূজা সব হয়ে গেল। আশা করি চমৎকার আপনাদের পুজোর সময় কেটেছে। অনিল বরণ সরকার, দেবাশিস গোপ, এখানে তপন লাহিড়ি, সবার চিঠি আমরা পেয়েছি। তবে পুজোর আগেই আপনারা লিখেছিলেন, সবাই পুজোর জন্য আয়োজন করছিলেন এবং বেশ একটা হই হই পড়ে গিয়েছিল সবার মধ্যেই, সাজসাজরা সুন্দর সময় কেটেছে। এখন কার পুজো কেমন কাটলো আমাদের জানাবেন কি? দীপাবলিও তো হয়ে গেল, যাচ্ছে, তারপরে আরও কিছু আছে, তারপর আসছে ইংরেজি নববর্ষ, তারপরে আসছে পয়লা জানুয়ারি, ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের বর্ষপূর্তি। হ্যাঁ, সব মিলিয়ে আপনারা কে কেমন আছেন, কি করছেন আমাদের জানাতে ভুলবেন না, চিঠি লিখবেন। আর এখন এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করেছি ঢাকায় সোহেল রানা হৃদয়ের সঙ্গে, আমাদের একজন একনিষ্ঠ শ্রোতা। সোহেল রানা, আপনি লাইনে আছেন?
জি, আমি লাইনে আছি।
তো আজকে আপনি আমাদের অনুষ্ঠান সম্পর্কে কি বলবেন বলুন।
আসসালামু আলাইকুম ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের সকলকে। আমি ঢাকা সেনানিবাস থেকে সোহেল রানা হৃদয় বলছিলাম। আজকের মিতালি প্রোগ্রামে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য ভয়েস অফ আমেরিকাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার কাছে যে প্রশ্নটি করা হয়েছে আসলে বাংলা বিভাগের অনুষ্ঠান সম্পর্কে। একটু বিষয় সবাইকে বলতে হচ্ছে এই যে, আমরা বিশেষ করে যারা বাংলাদেশে আছি এখন, বিশেষ তারপরেও বিশেষত ঢাকাতে যারা আছি, তারা ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের অনুষ্ঠানটা একেবারেই শুনতে পারি না বললেই চলে। কারণ এখানে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং এর কারণে শর্টওয়েভের প্রোগ্রাম শ্রবণ মান খুবই দুর্বল, তো আমাদেরকে বাধ্য হতে হয় অনলাইনে গিয়ে রেডিও অনুষ্ঠান শোনার জন্য। আসলে রেডিও অনুষ্ঠান যেটা বোঝায় সেটা আসলে রেডিওতেই মানায়, আমরা অনলাইনে গিয়ে অনুষ্ঠান শুনি কিন্তু রেডিওতে
মন ভরে না। হ্যাঁ, আমরা বুঝতেই পারছি যে সেটা তার মন ভরে না।
না না, একেবারেই মন ভরে না, আমাদের মন জোড়ায়ও না আসলে। আমরা
আমাদের শ্রোতাদের জন্য সব আয়োজন, আর শ্রোতারাই যদি শুনতে না পান, যদি তাদেরই মন না ভরেন, তাহলে আমাদের মন ভরবে কি, সেটা আপনারাই বিচার করুন। তো সোহেল রানা হৃদয়, আর কিছু খবর আছে, আর কিছু বক্তব্য আছে আপনার?
আর কিছু খবর বলতে আছে, প্রতি বছরই আমাদের ফ্রেন্ডস ডিএফএন ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা গ্রহণ করে থাকি, যার মধ্যে থাকে বিশেষ করে আমাদের ডিএক্সিন প্রদর্শনীর একটা ব্যাপার থাকে, আবার সমাজ উন্নয়নমূলক কিছু বিনামূল্যে স্বেচ্ছাশ্রম, বিনামূল্যে চিকিৎসা সেবা, এই ধরনের আমরা বিভিন্ন ক্যাম্পেইন করে থাকি। তো এবারও আমাদের আশা আছে, আমরা 1 জানুয়ারিতে একটি ফ্রি হেলথ ক্যাম্প করতে যাচ্ছি, তার জন্য আমাদের ক্লাবের আমি প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি, সহসভাপতি, আদার্স মেম্বার যারা আছে সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে। আমাদের কার্যক্রমের বিবরণ আপনাদেরকে জানাতে পারবো বলে আশা করি।
আপনারা অনুষ্ঠানে কি করবেন সেটাও জানাবেন আগে থেকে, এবং অনুষ্ঠান হয়ে গেলে কি হলো কেমন হলো সেটাও জানাতে ভুলবেন না। তো সোহেল রানা হৃদয়, আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ, ভয়েস অফ আমেরিকা কর্মকর্তা কর্মচারী যারা আছেন, কলাকুশলী সবকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকটু সুসংবাদ জানাতে চাই মিতালির মাধ্যমে সকল শ্রোতাদেরকে, সেটা হচ্ছে গত 4 তারিখে আমার দ্বিতীয় পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, যদিও তার নাম এখন পর্যন্ত রাখা হয়নি। তো আমি সবার কাছে দোয়া চাইবো, আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন বড় হয়ে অবশ্যই ভয়েস অফ আমেরিকার একজন
বড় হয়ে আপনার পাশে বসে বসেই রেডিওতে শুনবে আর বাবার কাছ থেকে শিখবে। ও হয়তো রেডিওতে শুনবে না, সে কিন্তু অনলাইনেই শুনবে তখন ভয়েস অফ আমেরিকা, এবং তারপরে সোশ্যাল মিডিয়াতে ভয়েস অফ আমেরিকার আরও খবরাখবর নেবে। সোহেল রানা হৃদয়, আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন রইল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মিতালি রাসুর আজ এ পর্যন্তই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার মিশরে তাদের বাণিজ্যিক এয়ারলাইন্সের সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছেন। এমন সময় তিনি এই ঘোষণা করলেন যখন তদন্তকারীরা গত সপ্তাহে রাশিয়ার বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধান অব্যাহত রেখেছেন। মিশরের সিনাই উপদ্বীপে 224 জন যাত্রী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। রাশিয়ার বিমানটি বোমা বিস্ফোরণের কারণে বিধ্বস্ত হয়েছে কিনা তা তারা খতিয়ে দেখছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিশ্চিত যে 2017 সালের প্রথম দিকে যখন তিনি ক্ষমতা ছেড়ে দেবেন সেই সময়ের মধ্যে ইসরায়েল এবং ফিলিস্তিনি নেতারা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করতে পারবেন না। প্রেসিডেন্ট ওবামা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সোমবার হোয়াইট হাউসে সম্বর্ধনা জানানোর প্রস্তুতি নেওয়ার সময়ই এই বিবৃতি প্রকাশ করা হয়। এই শীর্ষ বৈঠকের উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এবং আমেরিকার সঙ্গে যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে তা আরও উন্নত করা, যা কিনা ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির পরিপন্থী। মায়ানমারের সংসদীয় নির্বাচনের প্রাক্কালে প্রার্থী খিন মাউন থেইনের প্রচার অভিযানের জন্য রাস্তায় রাস্তায় কোনো পোস্টার বা প্রচারপত্র দৃষ্টিগোচর হচ্ছে না। 71 বছর বয়সী একমাত্র মুসলমান প্রার্থী খিন মাউন থেইন মন্ডেলার একটি শহর থেকে সংসদের নিম্নকক্ষের আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। রবিবার মায়ানমারের নির্বাচন অনুষ্ঠিত হবে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কেজুনুভে বলেন প্যারিসে জাতিসংঘ পরিবেশ সম্মেলনের আগে প্রায় 1 মাস ধরে তারা তাদের সীমান্তগুলোর নিরাপত্তা জোরদার করবে। কেজুনুভে শুক্রবার বিএফএম টেলিভিশনে বলেছেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার এই ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অংশত নভেম্বর মাসের 30 তারিখ থেকে ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত পরিবেশ সম্মেলনের জন্য। কেসেনোভে বলেন সম্মেলনের আগে এবং সম্মেলনের পরেও কয়েক সপ্তাহ ধরে এই নিয়ন্ত্রণ ব্যবস্থা বলবৎ থাকবে। ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলে লোহার খনির কাছে একটি বাঁধ ভেঙে অন্তত 15 জন প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা তাদের তৎপরতা এখনও অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার বিমান থেকে ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায় শিল্প এলাকা থেকে কাদা পানির ঢলে ছোট বেন্টো রিক্রোয়স শহরটি ভেসে যাচ্ছে। ওই শহরটি ফান্ডাও বাঁধ থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। ওই বাঁধটি নির্মাণ করা হয়েছে যাতে লোহার খনিতে পানি প্রবেশ করতে না পারে এবং লোহা ও পানির সংমিশ্রণে অনেক সময়ে বিষাক্ত প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে তা রোধ করার জন্য।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন জ্যাকসন উইট। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.